এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 27 জানুয়ারি, 13 মাঘ এবং ফার্সি 7 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউরোপ জুড়ে কোরআন অবমাননার বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার যৌক্তিক বক্তব্য সম্পর্কে। আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে 2022 সালে আত্মহত্যা করেছে 532 শিক্ষার্থী, এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষের বিক্ষোভ, উস্কানি বন্ধ করতে ইউরোপের প্রতি আহ্বান। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা, পশ্চিম তীরের জেনিনে ইহুদিবাদীদের বর্বর হামলায় শহীদ ফিলিস্তিনিদের জানাজায় মানুষের ঢল। বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, ভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আওয়ামী লীগের আপত্তি নেই। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির নির্মিত বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শন নিয়ে উত্তেজনা অব্যাহত, কেরালায় প্রদর্শন করল কংগ্রেস পার্টি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইউরোপের বুকে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে আজ লাখ লাখ মুসলমানের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা ইরানের বিভিন্ন শহরে মিছিল বের করেন এবং তারা এ সময় পবিত্র কোরআনের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে গগন বিদারী স্লোগান দেন। বাকস্বাধীনতার নামে পবিত্র কোরআন অবমাননার মতো অন্যায়কে বৈধতা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইউরোপের সরকারগুলোর কঠোর নিন্দা জানান। তারা বলেন, পবিত্র কোরআন পোড়ানোর সঙ্গে বাকস্বাধীনতার কোনো সম্পর্ক নেই, অথচ ইউরোপের সরকারগুলো তাই বলছে। অন্যদিকে তারা কখনো হলোকাস্ট সম্পর্কে কোনো প্রশ্ন করতে দেয় না। বিক্ষোভকারীরা বলেন, পবিত্র কোরআন পোড়ানোর ঘৃণ্য তৎপরতা, মারাত্মক রকমের উস্কানি ও প্রচারণা এবং বিশ্বের 200 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির উপর আঘাত। ইসলামের প্রতি এ ধরনের শত্রুতা অবসানের জন্য ইউরোপের সরকারগুলোর প্রতি বিক্ষোভকারীরা আহ্বান জানান। গত সোমবার হল্যান্ডের হেগ শহরে একজন উগ্রপন্থী রাজনীতিবিদ পবিত্র কোরআনের একটি কপি ছিঁড়ে টুকরো টুকরো করে। তার আগে সুইডেনের একজন উগ্র ডানপন্থী রাজনীতিবিদ দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআনে আগুন দেয়। এই কাজে ওই উগ্র ডানপন্থী নেতা সুইডেন সরকারের অনুমতি নিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, পবিত্র ইসলাম ধর্মের যে আকর্ষণ ক্ষমতা তা দেখে উদ্বেগে রয়েছে পাশ্চাত্য। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানান তিনি। কাজেম সিদ্দিকী আজ তেহরানে জুমার নামাজের খুতবায় আরো বলেন, ধর্মবিরোধী দেশগুলো যখন দেখছে ইসলাম ধর্মের মোকাবেলায় তারা অপারক, তখন তারা এই ধর্মের অবমাননা শুরু করেছে। পাশ্চাত্যের দেশগুলো এর মাধ্যমে তাদের নিজেদের দেয়া স্লোগানের মোকাবেলায় দাঁড়িয়েছে। ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার সমালোচনা করে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেন, নিষেধাজ্ঞার শিকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সংগঠনটি ধর্ম বিপ্লব জনগণ ও রাষ্ট্রের জন্য সম্ভাব্য সবকিছু করেছে। ইহুদিবাদ ইসরায়েলের সেনারা এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল দিনের প্রথম ভাগে গণহত্যা চালানোর পর গাজা উপত্যকায় এই বিমান হামলা চালানো হল। ইহুদিবাদী সেনাদের বিমান হামলার জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালিয়েছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমান গাজা উপত্যকার দক্ষিণ ও পশ্চিমে হামলা চালায়। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে বিমান হামলা চালায়। কুদস নিউজ নেটওয়ার্ক খবর দিয়েছে যে ফিলিস্তিনি নাগরিকদের বেশ কয়েকটি ঘর বাড়ি ইহুদিবাদীদের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার জবাবে ফিলিস্তিনের হামাস আন্দোলন গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর অন্তত 8টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গণহত্যায় শহীদ ফিলিস্তিনিদের দাফন অনুষ্ঠানে আজ হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। গতকালের আগ্রাসনে তাৎক্ষণিকভাবে 9 ফিলিস্তিনি শহীদ এবং অন্তত 20 জন আহত হন। পরে আরও এক ফিলিস্তিনি মারা যান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। শোকাচ্ছন্ন ফিলিস্তিনিরা শহীদ ফিলিস্তিনদের লাশ কাঁধে করে জেনিন শহরের সরকারি হাসপাতালের সামনে যান। তার আগে তারা জেনিন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন। গতকাল ইহুদিবাদী সেনারা অস্ত্র সজ্জিত হয়ে অন্তত 70টি গাড়ি নিয়ে জেনিন শহরে প্রবেশ করে। এ সময় জেনিন শরণার্থী শিবিরের লোকজন ইসরায়েলি সেনাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর নির্বিচারে গুলি চালায় বর্বর সেনারা। এতে প্রথমে অন্তত 9 জন শহীদ হন, পরে আরও একজন মারা যান। শহীদদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন। এদিকে গতকালের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আবু আরুরি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। তিনি পরিষ্কার করে বলেন, হামাসের জবাব খুব বেশি দেরি হবে না। আমাদের জাতির ইচ্ছা শক্তি দখলদার সরকারের চেয়ে শক্তিশালী। ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞ ফিলিস্তিনদের মনোবল এবং প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালাও বলেছেন, পশ্চিম তীর এবং জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর অপরাধযজ্ঞ জিহাদ আন্দোলনের প্রতিরোধকে থামিয়ে দিতে পারবে না, বরং তাদের জাতির সাহসী যোদ্ধারা ময়দানেই থাকবে। তারা ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন, সেদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে তিনি আজ জানান। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান আছে। জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে সেই সংবিধানে লেখা আছে। তাই দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকালে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারবে, তাতে আওয়ামী লীগের কারো কোনো আপত্তি নেই, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির 4 দিনের পথযাত্রা ঘোষণা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে, তাতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নেই। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়ায় আসেন।
আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি, আর ওনাদের যে দাবি তার সম্বন্ধে আমি বলবো যে বাংলাদেশে একটা সংবিধান আছে, বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তার সম্পূর্ণভাবে লেখা আছে। বাংলাদেশের এরপরে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির নির্মিত বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শন নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। আজ ভারতের কেরালার প্রধান শহরে কংগ্রেস দলের পক্ষ থেকে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেরালায় কংগ্রেস দলের পক্ষ থেকে রাজধানীর তিরুবনন্তপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে আজ শুক্রবার দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তথ্যচিত্রটি প্রদর্শন করার চেষ্টা করলে স্ক্রিনিংয়ের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে এবং পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্ক্রিনিংয়ের জন্য লাগানো পর্দা সরিয়ে ফেলে। জানা গেছে, পর্দা সরানোর পর শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বসে ল্যাপটপে তথ্যচিত্রটি দেখেছেন। এর আগে তথ্যচিত্রটি দিল্লি, হায়দরাবাদ, চণ্ডীগড়, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক জায়গায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। এ সময় কমপক্ষে 200 শিক্ষার্থী বিতর্কিত হয় তথ্যচিত্রটি দেখেন। এবার দিল্লি বিশ্ববিদ্যালয় ও কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এটি দেখানো হবে বলে জানা গেছে। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্যচিত্রটির প্রদর্শন কোনো মতেই করতে দিতে রাজি নন। পুলিশ জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির কাছে 144 ধারা কার্যকর রয়েছে, এখানে ভিড় জমতে দেওয়া যাবে না। হট্টগোলের পর কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনামূলক বিবিসির তথ্যচিত্র শেয়ার করা টুইটগুলোকে ব্লক করার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যেসব টুইটের মাধ্যমে ওই তথ্যচিত্রের ইউটিউব লিঙ্ক শেয়ার করা হয়েছে সেগুলো ব্লক করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজান দূতাবাসে হামলার ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন রাহিমি বলেছেন, আজ সকালে একজন অস্ত্রধারী ব্যক্তি তার দুই শিশু সন্তান সহ দূতাবাসে প্রবেশের পর নিরাপত্তা বিভাগে হামলা চালায়। এর ফলে দূতাবাসের নিরাপত্তা বিভাগের প্রধান নিহত ও অপর দুই নিরাপত্তারক্ষী আহত হয়। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক। ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে হামলাকারী ব্যক্তি বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত ব্যক্তির পরিবার, আজারবাইজানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেছেন, হামলা হওয়ার পরপরই সংশ্লিষ্ট বিভাগগুলো এ বিষয়ে তৎপরতা শুরু করেছে। হামলাকারীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মার্কিন জঙ্গি বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলেছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের সেনাদের সহযোগিতা করতে তারা কিয়েভ সরকারকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। লকহিড মার্টিন কোম্পানির চিফ অপারেটিং অফিসার ফ্রাঙ্ক স্যান্ট জন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, F-16 জঙ্গি বিমান সরবরাহের ব্যাপারে তৃতীয় পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। এর অর্থ হচ্ছে, অন্য যেসব দেশের কাছে F-16 জঙ্গি বিমান রয়েছে তাদের মাধ্যমে এই বিমান ইউক্রেনে পৌঁছানো হবে। স্যান্ট জন বলেন, লকহিড মার্টিন কোম্পানি সম্ভাব্য বিমান সরবরাহের আলোচনায় সরাসরি জড়িত নয়। তারপরও তার কোম্পানি যুদ্ধ বিমান উৎপাদন বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, যাতে যেসব দেশ তৃতীয় পক্ষ হিসেবে ইউক্রেন সরকারকে যুদ্ধ বিমান সরবরাহ করতে চায় তারা যেন তা সহজে সরবরাহ করতে সক্ষম হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। We'll be right back. শুনলেন রেডিও থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি। তার ওইসব বক্তব্যের যৌক্তিকতা সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
তথাকথিত মত প্রকাশের স্বাধীনতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআনের যে অবমাননা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। এক টুইট বার্তায় তিনি বলেছেন, বাক স্বাধীনতার স্লোগানকে অপব্যবহার করে পবিত্র কোরআনের সঙ্গে যে বিকৃত মস্তিষ্ক আচরণ করা হচ্ছে তাতে প্রমাণিত হয় দাম্ভিক শক্তিগুলো ইসলাম ও কোরআনকেই তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি আরো বলেছেন, দাম্ভিক শক্তিগুলোর ষড়যন্ত্র সত্ত্বেও পবিত্র কোরআনের ঔজ্জ্বল্য প্রতিদিন বাড়ছে এবং ইসলামের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বার্তার শেষাংশে আয়াতুল্লাহিল উজমা খামেনেই আরো বলেন, ইসলামের পবিত্র বিষয়গুলোর অবমাননা ও ঘৃণা ছড়ানোর চক্রান্তের মোকাবেলায় বিশ্বের সকল স্বাধীন চেতা মানুষের উচিত মুসলমানদের পাশে দাঁড়ানো। মত প্রকাশের কথিত স্বাধীনতার নামে ইউরোপের কোনো কোনো দেশে সরকারি সমর্থনের ছত্রচ্ছায় পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটলেও অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ পোড়ানো বা অবমাননার ঘটনা ঘটছে না। এ থেকে বোঝা যায় কেবল ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনই তাদের শত্রুতার শিকার। আসলে পাশ্চাত্যে ইসলাম সবচেয়ে দ্রুত বিকাশশীল ধর্ম হয় এ নিয়ে বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলো আতঙ্কের মধ্যে রয়েছে। ইউরোপীয় সরকারগুলো বাক স্বাধীনতার সমর্থক বলে দাবি করল এসব দেশে ইহুদিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখা যায় না এবং কথিত হলোকাস্টের সত্যতার বিষয়ে সন্দেহ প্রকাশ বা এ বিষয়ে গবেষণাও নিষিদ্ধ। এসব কাজের জন্য জেল জরিমানার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও ইউরোপের এসব দেশ ধর্ম নিরপেক্ষ বলে দাবি করল আসলে তারা ইসলাম ও পবিত্র কোরআনের বিষয়ে নিরপেক্ষ নয়, বরং কোরআন ও ইসলামের ব্যাপারে শত্রুতা করতেই অভ্যস্ত। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার প্রতি সমর্থন জানিয়েছে ন্যাটো জোটের প্রধানও। মহান আল্লাহ বলেছেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, আল্লাহ তার আলোর পূর্ণ বিকাশ ঘটাবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আঁচল নামক তারুণ্য ভিত্তিক একটি সংগঠন ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এক ভয়ঙ্কর তথ্য তুলে ধরে বলেছে, 2022 সালে সারা দেশে আত্মহত্যা করেছে 446 জন স্কুল কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করেছে 86 জন শিক্ষার্থী। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
কথায় আছে, মানুষ নাকি বাঁচার জন্য ভাসমান খড়কুটুও আঁকড়ে ধরে, তাহলে কেন আত্মহত্যার মতো একটি কাণ্ড অবলীলায় ঘটিয়ে ফেলে সেই মানুষটি? আর মানুষ কেনই বা আত্মহত্যা করে এর সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। জীবন শেষ করে দেওয়াকে অনেকে সাহসী, আবার অনেকে কাপুরুষোচিত বলেও আখ্যা দেন। তবে নিরপেক্ষ স্থান থেকে ভেবে দেখার সময় এসেছে কেন ঘটছে আত্মহত্যা। মোটা দাগে সামাজিক অবক্ষয় বলে চালিয়ে দেওয়া হলেও এই একটি কি আত্মহত্যার কারণ হতে পারে? সাম্প্রতিক সময়ে অল্প দিনের ব্যবধানে বেশ কজন শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো একটা কিছু ঠিকঠাক নেই, কিন্তু সেটা কি কি বা সেই কারণ? করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত আত্মহত্যার এই মিছিলে যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে আঁচল নামে তারুণ্য ভিত্তিক একটি সংগঠনের প্রকাশিত সমন্বিত প্রতিবেদন তো ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটি বলছে, 2022 সালেই সারা দেশে আত্মহত্যা করেছে 446 জন স্কুল কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করেছে 86 জন শিক্ষার্থী। সারা দেশের মোট 8 বিভাগে আত্মহত্যাকারী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যা 23.77%। স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রমবর্ধমান আত্মহত্যার চিত্র নিয়ে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ বলেন, শিশু কিশোরদের মন সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়। এই বয়সে ছোট ছোট বিষয়গুলোকেও তাদের আন্দোলিত করে।
করোনার সময়ও 13 মাস আত্মহত্যা করেছে 151 জন। সেখানে এই বছর দেখা গেছে যে টোটাল 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশাল একটা, প্রায় 3 থেকে 4 গুণ মানুষকে আমরা পাচ্ছি যারা আত্মহত্যা করেছে।
এ সম্পর্কে মনোবিজ্ঞানী শাহরিনা ফেরদৌস বলেন, 2022 সালের জরিপে দেখা যাচ্ছে 13 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে আত্মহননের প্রবণতা অনেক বেশি।
মানুষের জীবনে চাপ আসবে, পাওয়া না পাওয়ার গ্যাপও থাকবে, কিন্তু সেটা এমন নয় যেন আমি আমার সন্তানকে বা আমাদের সন্তানদেরকে মানুষ আমি স্ট্রং করতে পারছি কিনা, আমরা অতটুকু মানসিক দক্ষতা সামাজিক দক্ষতা দিয়ে তাদের লালন করতে পারছি। প্যারেন্টস অনেক বেশি বাচ্চাদেরকে যা চাচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, চকলেট জুস থেকে শুরু করে এভরিথিং, বাচ্চা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আছে আমি কেন দিব না, জাস্ট দিয়ে দিচ্ছে। একটা সময় বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে তার যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আমি অপেক্ষা করবো তারপরে পাবো, এই যে ধৈর্য, এটা এটাও তৈরি হচ্ছে না তার মধ্যে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়ে আছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ আসরে আমরা আত্মসংযম নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নিজের কাজের জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতা এতটাই বিস্তৃত যে মানুষের অঙ্গপ্রত্যঙ্গও এই কৈফিয়তের আওতাভুক্ত থাকবে। পবিত্র কোরআনের সূরা ইসরার 36 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কান চোখ হৃদয় ওদের প্রত্যেকটির নিকট কৈফিয়ত তলব করা হবে।
দায়িত্বশীলতা হচ্ছে মানুষের এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যা অর্জন করা যায়। মানুষ চেষ্টা করলেই দায়িত্বশীল হতে পারে। এই বৈশিষ্ট্যটি ব্যক্তির ইচ্ছা ও সচেতনতার সঙ্গে সম্পর্কিত। এই গুণটি পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র সহ নানা অঙ্গন থেকে অর্জনের পাশাপাশি ক্রমেই এর বিকাশ ঘটানো সম্ভব। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং অনুশীলনও কাজে আসে। বাস্তবতা হচ্ছে, এই বৈশিষ্ট্য বা গুণের অভাবে পরিবার, সমাজ, রাষ্ট্র তথা গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমানে তালাকের মতো পারিবারিক নানা অপ্রিয় ঘটনার পেছনেও এই গুণের অনুপস্থিতি দায়ী। বিশেষজ্ঞরা এই বৈশিষ্ট্য গড়ে তুলতে মা বাবাকে বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সচেতন মা বাবারাও শিশুকাল থেকেই সন্তানদেরকে দায়িত্বশীলতা শেখানোর চেষ্টা করেন। এজন্য দায়িত্বশীলতার মনোভাব জোরদারের উপায়গুলো সম্পর্কে আগে জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
মানুষ হিসেবে আমাদের উপর বহুমুখী দায়িত্ব ও কর্তব্য অর্পিত হতে পারে। এ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা, সময় মতো যথাযথ দায়িত্ব পালন করা এবং এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাই দায়িত্বশীলতা বা কর্তব্যপরায়ণতা। আমাদের বাস্তব জীবনে নানা অঙ্গনে, যেমন পরিবার, সমাজ, কর্মক্ষেত্রের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা দায়িত্ব পালন করতে হয় আমাদেরকে। একজন সুনাগরিক এসব দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট থাকেন, কারণ একজন মানুষকে শুধু নিজের জন্য বা নিজের ভালোর জন্য চিন্তা করলেই চলবে না। শুধু নিজের অগ্রগতি কিংবা উন্নতি নিয়ে চিন্তা না করে বরং নিজের অগ্রগতির পাশাপাশি সমাজের অন্য মানুষদেরকেও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাতে হবে। পুরো সমাজকে এগিয়ে নিতে, উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বাস করি, প্রত্যেকেই কোনো না কোনো সমাজের সদস্য। একটি সমাজের অংশ হিসেবে সেই সমাজের প্রতি আমাদেরও রয়েছে সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ।
অনেক সময় পরিবার, সমাজ, রাষ্ট্র বা গোটা পৃথিবীর সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে ব্যক্তির স্বার্থকে বিসর্জন দিতে হয়। যেমন ধরুন, সমাজের হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সুন্দরভাবে বাঁচতে সহযোগিতা করা সবারই মানবিক দায়িত্ব। দুর্ভাগ্যবশত আমরা সমাজের অসহায় মানুষগুলোর কথা ভুলে যাই। আমরা এটা উপলব্ধি করি না যে সমাজ থেকে আমাদের এই অর্থবিত্তের অর্জন, স্বাভাবিকভাবেই আমরা সেই সমাজের কাছে অনেক বেশি ঋণী। তাই ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাছাড়া সমাজের একটি বড় অংশকে সুবিধাবঞ্চিত রেখে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের বৈষম্য থাকলে যতই উন্নয়ন হোক তা টেকসই হবে না, আর এ বৈষম্য নিয়ে স্থিতিশীল সমাজও গঠন করা যাবে না। কিন্তু সভ্যতার বিকাশের চূড়ায় এসেও মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতার প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। মানুষ ক্রমেই হয়ে উঠেছে ব্যক্তিকেন্দ্রিক, ফলে সামাজিক গণ্ডি ক্রমেই ছোট হয়ে আসছে। সমাজের প্রতি নিজের দায়িত্ব নিয়ে কেউ ভাবতে চাইছেন না। মানুষ ক্রমেই তার সামাজিক দায়বদ্ধতার কথা ভুলে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
অনেকেই অফিসে বা তার কর্মক্ষেত্রে কাজে ফাঁকি দিতে অভ্যস্ত। কাজে ফাঁকি দেওয়ার পর অনেকে নিজেকে চালাক ভাবতে শুরু করেন, কিন্তু প্রচলিত নিয়ম অনুসারেও কোনো প্রতিষ্ঠানের চাকরিতে যোগ দেওয়ার অর্থ হল ওই প্রতিষ্ঠানের নিয়ম মেনে মেধা, চিন্তা ও শ্রম ব্যয় করা। চাকরিতে নিয়োগকালে নিয়োগকর্তার মাধ্যমে লিখিত কিংবা মৌখিক চুক্তি হয়। মাসিক বেতনের বিনিময়ে তাদের এই অঙ্গীকার পালন করা হয়। এই অঙ্গীকার পালন করা কর্মকর্তা কর্মচারীর উপর অবশ্য কর্তব্য। একই সঙ্গে চুক্তি অনুযায়ী অধীনস্থদের অধিকার নিশ্চিত করা চাকরিদাতার দায়িত্ব। ইসলামের দৃষ্টিতে যথাযথভাবে দায়িত্ব পালন পবিত্র আমানত। কাজের সময় কাজ না করে গল্প গুজবে মেতে থাকা, নিজের মতো মোবাইলে কথা বলা, অলসতার আশ্রয় নেওয়া, ধোকাবাজি, প্রতারণা, বিলম্বে অফিসে আসা, সময়ের আগেই অফিস থেকে বের হওয়া, মিথ্যা বলা, দুর্নীতি করা, ছাত্রদের কম পড়ানো, প্রাইভেট পড়তে বাধ্য করা এবং সরকারি হাসপাতালের চিকিৎসায় গুরুত্ব না দিয়ে নিজের স্বার্থে প্রাইভেট চিকিৎসায় উৎসাহ দেওয়ার মতো ঘটনা সমাজে অহরহই ঘটছে। এগুলো দায়িত্বের প্রতি প্রকাশ্য অবহেলার সামিল।
অর্পিত দায়িত্বে অবহেলাকারীকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলাম ধর্মে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ সবার প্রতি পারস্পরিক দায়িত্ববোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্ববোধের আলোকে ইসলামের শিক্ষা হল সহকর্মী, বন্ধু বান্ধব ও সহপাঠীদের সঙ্গে কোনো রকম অপ্রীতিকর কর্মকাণ্ড ও দ্বন্দ্ব কলহ না করা। সমাজের অনাথ, দুস্থ ও হতদরিদ্রদের সর্বাত্মক সাহায্য সহায়তা করাও দায়িত্বশীলতার অংশ। দায়িত্ব ও কর্তব্যে অবহেলা ও অমনোযোগিতা নানা ধরনের বিপদ, ব্যর্থতা ও বিপর্যয় ডেকে আনতে পারে। জীবনের কঠিন বাস্তবতায় দায়িত্ব ও কর্তব্যপরায়ণতা আদর্শ মনুষ্যত্বেরই প্রতীক। পিতামাতার প্রতি দায়িত্বে অবহেলা অথবা স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী এখন সমাজে সহজেই চোখে পড়ে। এসবের কারণে ছেলেমেয়েরা পারিবারিক ও সামাজিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে বিপথগামী ও উদাসীন হতে পারে। বাবা মায়ের অবহেলার কারণে সন্তানেরা ঠিকমতো পড়াশোনা না করে ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। এভাবে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন না করলে গোটা সমাজই ক্ষতিগ্রস্ত হয়।
মানব জীবনে দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতার প্রভাব সুস্পষ্ট। সমাজ, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি প্রত্যেক মানুষের নিজ নিজ দায়িত্বশীলতার উপর নির্ভরশীল। প্রতিটি মানুষ যদি নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন থাকে এবং প্রত্যেকে নিজের কাজটুকু ঠিকমতো সম্পন্ন করে, তাহলে কোনো কাজই অবহেলিত হয় না। তখন সমাজ উন্নয়ন ও অগ্রগতির পথে চলতে থাকে এবং দেশ ও জাতি সমৃদ্ধিশালী হয়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। 27 জানুয়ারি ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী, ডেইলি স্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী আইনমন্ত্রী, বাংলাদেশ প্রতিদিন, ঢাকায় নিঃশব্দ পদযাত্রার কর্মসূচি দিল বিএনপি, দৈনিক প্রথম আলো। IMED-র প্রতিবেদন, 5 বছরে সর্বনিম্ন ADP বাস্তবায়ন, 1 টাকাও খরচ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়, দৈনিক মানব জমিন। গেল বছর স্কুল কলেজের 446 শিক্ষার্থী আত্মহত্যা করেছে, দৈনিক ইত্তেফাক। এবার ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘোষণা দিলেন উগ্র পালুদান, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, মোদীকে নিয়ে BBC-র তথ্যচিত্র দেখানো হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে, রুখতে মরিয়া কর্তৃপক্ষ। কোনো কর্মীকে টিকা নিতে বাধ্য করতে পারে না সংস্থা, তাৎপর্যপূর্ণ রায় দিল্লি হাইকোর্টের। সরস্বতী পুজোর চাঁদা না দেওয়ায় মুসলিম ছাত্রকে নির্দয় প্রহার, পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরব। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারের বক্তব্য এবং বিএনপির আন্দোলন সম্পর্কে আজকের দৈনিকগুলোতে কয়েকটি খবর প্রকাশিত হয়েছে। ডেইলি স্টার লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চোয়েট প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এর উপর ও এর বাজেটের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটা সংবিধান আছে, সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ লেখা আছে, তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই সংবিধান অনুযায়ী হবে। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবরটি বাংলাদেশ প্রতিদিন সহ অধিকাংশ দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। ঢাকায় নিঃশব্দ পদযাত্রার কর্মসূচি দিল বিএনপি। এই শিরোনামে প্রথম আলোর প্রিন্ট সংস্করণে লেখা হয়েছে, গণমিছিল, গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় পদযাত্রা বা হাঁটার কর্মসূচি দিল বিএনপি। স্লোগান, মিছিল ও সমাবেশবিহীন হাঁটার ভিন্ন ধরনের এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনে রাজধানী ঢাকায় দলের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা এর লক্ষ্য। যুগপৎ কর্মসূচির বাইরে বিএনপি দলীয়ভাবে এই কর্মসূচি নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। রাজনীতির পর অর্থনীতি সংক্রান্ত একটি খবর। পাঁচ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, এক টাকাও খরচ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়, এটি মানব জমিনের শিরোনাম। বিস্তারিত খবরে দৈনিক লিখেছে, চলতি অর্থ বছরের প্রথমার্ধে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি মাত্র 23.53% অর্থ ব্যয় হয়েছে, যা গত পাঁচ অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। টাকার অঙ্কে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এর পরিমাণ 60,249 কোটি টাকা বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের সর্বশেষ এই প্রতিবেদনে দেখা যায়, এ সময় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া 15 মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রায় 79.66% অর্থ ব্যয় করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। অন্যদিকে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। 2022 সালে দেশে স্কুল ও কলেজে 446 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দেশের পত্রপত্রিকায় প্রকাশিত খবরের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আঁচল ফাউন্ডেশন। ইত্তেফাক লিখেছে, আত্মহত্যা করা এসব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের 340 এবং কলেজ পর্যায়ে 106 জন রয়েছেন। এদের মধ্যে 54 জন মাদ্রাসার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মধ্যে নারী 285 জন ও পুরুষ 161 জন। নয়া দিগন্তে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ উগ্র ও বর্ণবাদী ড্যানিশ সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান ঘোষণা করেছেন তিনি আবারও পবিত্র কোরআনের কপিতে অগ্নিসংযোগ করবেন। এবার তিনি আজ শুক্রবার ডেনমার্কে তা করবেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় হার্ডলাইন পার্টি নেতা পালুদান জানান, তিনি শুক্রবার কোপেনহেগেনের ডর্থে বেহেজের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ কোরআনে আগুন দেবেন। গত সপ্তাহে তিনি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে একটি পবিত্র কোরআন পুড়িয়ে দেন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দিত হয়। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন ঘিরে বিতর্ক তুঙ্গে। দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বিতর্কিত এই তথ্যচিত্রটি। এ সম্পর্কে আনন্দবাজার লিখেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়ার পর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের উদ্যোগে সেখানেও দেখানো হবে বিবিসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তৈরি তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন, যা রুখতে মরিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানিও যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন। দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকার করা মামলায় দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, কোনো সংস্থায় কর্মীর উপর জোর করে ভ্যাকসিন চাপিয়ে দিতে পারে না। এ সম্পর্কে সংবাদ প্রতিদিন লিখেছে, মহামারীর সময় কার্যত গোটা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তথা সংস্থাতেই ভ্যাকসিন না নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু ঈশা নামের ওই ইতিহাস শিক্ষিকা ভ্যাকসিন নিতে অস্বীকার করেন। স্কুল কর্তৃপক্ষ তাকে জানিয়ে দিয়েছিল ভ্যাকসিন না নিলে তিনি স্কুলে ক্লাস নিতে পারবেন না বা স্কুলের অন্যান্য কাজ করতে পারবেন না। সরস্বতী পুজোর চাঁদা না দেয় মুসলিম ছাত্রকে নির্দয় প্রহার, এই শিরোনামে পূবের কলম পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের এক মুসলিম পড়ুয়াকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ পাওয়ার অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ। গত সোমবার কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের মোহাম্মদ ইনজামুল হক নামে তৃতীয় বর্ষের মুসলিম এক ডাক্তারি পড়ুয়া সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করেছে বেশ কিছু জুনিয়র পড়ুয়া। এ নিয়ে নির্যাতিত পড়ুয়া সেদিনই ইমেল করে কলেজের ডিনকে অভিযোগ জানান। তার অভিযোগ তাকে প্রচণ্ড মারধর করেছে। সোমবার প্রায় 40 জন জুনিয়র মেডিকেল স্টুডেন্ট লোহার পাইপ ব্যাট ইত্যাদি দিয়ে মারধর করেছে। শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার অনুষ্ঠান আজকের মতো এখানে গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
রান্তিকার জন্য এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি কাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে দ্বিতীয় ও শেষ পর্বের আলোচনা করব। আজও আমাদের সঙ্গে এ বিষয়ে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম শাহিদুজ্জামান। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক শাহিদুজ্জামান, ডোনাল্ড লুর বাংলাদেশ সফর সম্পর্কে কেউ কেউ ইতিবাচকভাবে দেখছেন, আপনিও আলোচনায় সে কথা বলেছিলেন, তবে আবার কেউ কেউ বলছেন এভাবে মার্কিন রাজনীতিবিদদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে না। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
এটা সত্যি যে বিদেশিদের হাতে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে না, এবং এটা সবচেয়ে বেশি সত্যি আমাদের প্রতিবেশীর ক্ষেত্র বাস্তবতা দেখতে গেলে। যে কোনো অবস্থাতেই আমাদের যে স্বাধীন সত্তা অর্থনীতি সেটাকে রক্ষা করতে হবে প্রতিবেশীর যে উদ্দেশ্যগুলো এবং তার স্বার্থগুলো এবং সেখানে তার যে প্রভাব বলয় সৃষ্টি করার প্রবণতা, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় এই প্রতিবেশীর প্রভাব বলয় সৃষ্টি করার প্রবণতা থেকে রক্ষা পেতে হলে এখনো বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রই বর্তমান ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। কেননা চীনের আচরণ অনেকাংশেই কনফিউজিং। বর্তমানেও দেখা যায় অর্থনৈতিক দিক থেকে প্রচুর ঋণ দান দেয়, তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশেও বিশাল বিশাল কর্মযোগ্য তুলে নেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিটা সম্পর্কটা অন্যরকম। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময়ের তুলনায় বর্তমানে তারা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতাকে অনেক ভালোভাবে অনুধাবন করে। এখানে মার্কিনীদের যে কোনো অন্য দেশের তুলনায় আমাদের যে নৈতিকতার দৃষ্টিভঙ্গি সেটার সবচেয়ে কাছাকাছি দেশ হচ্ছে মার্কিন দৃষ্টিভঙ্গি। ইউরোপিয়ান ইউনিয়নকেও ধরে নেওয়া যায়, তবে ইউরোপিয়ান ইউনিয়নের তুলনায় মার্কিন প্রভাব অনেক বেশি।
অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি বলছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের তুলনায় মার্কিন প্রভাব অনেক বেশি এবং বর্তমান বাস্তবতার নিরিখে এখানে মানবাধিকার পরিস্থিতির জন্য সেটি প্রয়োজন, বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন।
আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সুস্পষ্টভাবে যে এটাকে বিদেশি হস্তক্ষেপ বা বিদেশি প্রভাব বলা হোক আর যাই হোক, এটা অ্যাবসলিউটলি আমাদের মানবাধিকার রক্ষার জন্য অত্যাবশ্যকীয় অপরিহার্য। মার্কিন বন্ধুত্ব ও মার্কিন সহযোগিতা যদি না থাকে, বাংলাদেশে মানবাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে এবং ক্ষুণ্ণ হয়েছেও। এবং আমরা যারা বাংলাদেশে যারা রাজনীতি প্রশ্নে অনেকটা নিরপেক্ষ থাকতে চাই, বলতে পারেন ইংরেজি ভাষায় বলে এ পলিটিক্যাল, যারা স্বাধীনভাবে যুক্তির দ্বারা জাতীয় স্বার্থের চিন্তায় যারা দেখে এবং কোনো রাজনৈতিক কোনো পক্ষ তার দৃষ্টিভঙ্গি রাখতে চায়, তাদের চোখে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়।
শ্রোতা বন্ধুরে, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন চীন, ভারত এবং আমেরিকার জটিল রাজনৈতিক মারপ্যাচের ভেতরে পড়েছে বাংলাদেশ। আপনার কি তাই মনে হয়? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
মোটেও মনে হয় না। আমার মনে হয় এমন কোন মারপ্যাচ শব্দটা নেগেটিভলি দেখায়। আমি কোন মারপ্যাচ দেখি না। আমি আন্তর্জাতিক নিরাপত্তার একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, এটা সত্যি যে চীন ভারত সম্পর্ক অত্যন্ত জটিল। চীন কিছু কিছু ক্ষেত্রে ভারতের সাথে একত্রিত হয়ে তাদের স্বার্থ রক্ষা করতে চাইবে। রোহিঙ্গা প্রশ্নে আমি মনে করি যে একটা যোগসূত্র রয়েছে। চীন মুখে এক কথা বলে, কাজে আরেক কথা। রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে কোনো সহযোগিতা পায়নি। ভারত আমাদেরকে বিপদে ফেলেছিল বলতে গেলে, যে তারা মায়ানমারকে নিরাপত্তা বা প্রতিরক্ষার সাহায্যই করেনি, মায়ানমারকে যে সমুদ্রের ভাগাভাগির প্রশ্নে সরাসরি সহযোগিতা করেছে। মায়ানমার ও ভারত একটা বিভিন্ন সূত্রে গাঁথা তাদের সম্পর্ক। আর চীনের চোখে তো মায়ানমার অনেক বেশি প্রায়োরিটি পায়। এক্ষেত্রে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অনেক ক্লিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বে অফ বেঙ্গলে তার প্রভাব রাখতে চায়, যদি রোহিঙ্গাদের ফেরত নিয়ে পাঠানোর ব্যাপারে সরাসরি আমাদেরকে সহযোগিতা করে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে তার মাধ্যমে যদি বাংলাদেশ মায়ানমারের যে আগ্রাসী মনোভাব সেটা থেকে যদি নিষ্কৃতি পায়, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রই সবচেয়ে নির্ভরযোগ্য দেশ। একেবারে কনসিস্টেন্টলি তারা মায়ানমার প্রশ্নে, বে অফ বেঙ্গল প্রশ্নে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে, জাতিসংঘে সাহায্য করেছে, তারা বিভিন্ন ডেটা প্রোভাইড করেছে। যখন আন্তর্জাতিক আদালতে বিচার হচ্ছিল, ঠিক হচ্ছিল বে অফ বেঙ্গলের সীমানা নির্ধারণ, কাজেই এটা পরীক্ষিত একটা সহযোগিতা। দ্বিপাক্ষিক ক্ষেত্রে আমরা যতদূর দেখতে পাচ্ছি মার্কিন সাহায্য সবচেয়ে বেশি অর্থপূর্ণ এবং বলতে গেলে বিপদের মিত্র।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি অবশ্য কিছুটা হাইপোথেটিক্যাল একটি প্রশ্ন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেদেশের নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা, বিরোধীদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং রাজনৈতিক দলগুলোর সমভাবে তাদের কার্যক্রম ও প্রচার প্রচারণার সুযোগ, যাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে, সব মিলিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এমনটি কি আপনার মনে হয়?
আমি আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্সিটিভ বিষয়টা ছোট করে বলতে চেষ্টা করব। এই দেশের নিরপেক্ষ ও নিঃস্বার্থভাবে যদি নির্বাচন হতে হয়, সেটা কিন্তু সরকারি দল যে করে দেবে এটা আশা করা অ্যাবসলিউটলি ফ্যালাসি। আমাদের দেশে যদি স্বচ্ছ স্পষ্ট নির্বাচন হতে হয়, তাহলে সেটা একমাত্র নিশ্চিত করতে পারে সামরিক বাহিনী। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী ইনস্টিটিউশন হচ্ছে আমাদের সামরিক বাহিনী। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক অর্জন এনে দিয়েছে এই দেশকে। তারা আমাদের জাতিসংঘে বাংলাদেশের সুনাম অর্জন করে দিয়েছে। কিন্তু আমাদের দেশে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হয়, একমাত্র সামরিক বাহিনী সেটা নিশ্চিত করতে পারে। কাজেই আগামী দিনগুলোয় আমরা যদি দেখতে পাই যে সামরিক বাহিনী স্বাধীনভাবে একেবারে নিঃস্বার্থভাবে যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের স্বার্থ অনুধাবন করে তারা নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার দায়িত্ব নিয়েছে, শুধু একমাত্র সামরিক বাহিনী সেটা সম্ভব করে তুলতে পারে। এবং আমি আশা করব আগামী দিনগুলোয় আমাদের স্বাধীনতার অতন্দ্র প্রহরী একমাত্র নির্ভরযোগ্য আস্থাশীল যে বাহিনী রয়েছে সামরিক বাহিনী, সামরিক বাহিনী সম্পূর্ণভাবে এই দেশে আগামী ইলেকশনের দায়িত্ব নিবে।
তো অধ্যাপক এম শাহিদুজ্জামান ডোনাল্ড লুর বাংলাদেশ সফর এবং সেদেশের আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আগামী আসরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর সংবাদ শিরোনামগুলো বলা যাচ্ছে না। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.